শুভ সন্ধ্যা। আজ সোমবার 25শে ফেব্রুয়ারি 2008 সন, বাংলা 13ই ফাল্গুন 1414। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্য। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, সাদিকুর রহমান। শ্রোতা বন্ধু, আশা করি আপনি ভালো আছেন। হয়তো ভাবছেন মোর্শেদ হায়দার অঞ্জনের কি হল। অঞ্জন ব্যক্তিগত কারণে কিছুদিন ঢাকায় থাকবে বলে ঠিক করেছে। আপনার মতো আমরাও তার ফেরত আসার অপেক্ষায় রইলাম। আমরা গত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের কাছ থেকে বাংলায় হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতার ইতিহাস ও বিস্তার সম্বন্ধে শুনলাম। আজ আমরা একই বিষয় শুনব অধ্যাপক দীপেশ চক্রবর্তীর কাছ থেকে। তিনি শিকাগো ইউনিভার্সিটির ভারতীয় ইতিহাসের নামকরা অধ্যাপক। তার পিএইচডি কিন্তু ANU থেকে এবং উনি সুযোগ পেলেই ক্যানবেরা আসেন। গত বছর তিনি যখন আসেন তখন এই অংশ ধারণ করা হয়। আসুন শোনা যাক অধ্যাপক দীপেশ চক্রবর্তীর বক্তব্য।
দীপেশ চক্রবর্তী, আপনার ধন্যবাদ বাংলা রেডিওকে সময় দেওয়ার জন্য। যে আমরা যদি বাংলার দিকে তাকাই 19শ শতাব্দীর গোড়া থেকে, হিন্দু মুসলমান সম্পর্কের উন্নতির অন্তরায় কি কি মনে করেন আপনি?
আমার নিজের যেটা মনে হয় দেখলে পর, যে এটা তো ঠিক যে হিন্দুরা ব্রিটিশ আমলে আগে লেখাপড়া শিখেছিল, ফলে আমরা একটা শহুরে মধ্যবিত্ত শ্রেণী বলতে যেটা বোঝাই, তার জন্ম নিশ্চয়ই হিন্দুদের মধ্যে আগে হয়েছিল, হিন্দু বাঙালির মধ্যে। তারও অনেকগুলি কারণ থেকে থাকতে পারে। তারও আগে গেলে যেমন বলা হয় যে মুর্শিদ কুলি খাঁর সময় ওর যে রেভিনিউ ব্যুরোক্রেসি ছিল তাতে অনেক হিন্দু অফিসার উনি অ্যাপয়েন্ট করতেন। বাঙালি মুসলমান হয়তো তাদের ওই পড়াশোনার ধারাটা কম ছিল সেই সময়, বা হিন্দু বাড়িগুলিতে যেমন ইউপিতে কায়স্থরা অনেকদিন ধরে মুসলমানদের আমলে কেরানির কাজ করত বা ওই মুন্সির কাজ করত, সেরকম এই রামমোহন রায় ধরনের ব্রাহ্মণ পরিবার ধরেন এরা ওই অনেকদিন আগে থেকে সেরেস্তাদের কাজ এই ধরনের কাজ করতে। এবং এটাও এখন মোটামুটি বলা হয় যে মোগল সাম্রাজ্যের পতনের পর থেকে আমাদের বাংলাদেশে ধর নবাবী আমল শুরু হলো। এই নবাবী আমলে নবাবের তো পলিটিক্যাল সাপোর্ট লাগতো, যখন নবাবের পলিটিক্যাল সাপোর্ট জমিদারদের থেকে প্রয়োজন হতো, জমিদাররা অনেকে হিন্দু ছিল, ফলে অ্যাকচুয়ালি নবাবী আমলে বলতে গেলে হিন্দু আইন বেড়েও ছিল। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, একটা সামান্য কথা বলি, যে পঞ্চানন মন্ডল বলে ভদ্রলোকের সম্পাদিত পুরনো বাংলার কাগজপত্র দলিল সংকলন আছে, শান্তিনিকেতনে কাজ করতেন, কতগুলি ডকুমেন্ট উনি ছাপিয়েছেন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, যেগুলো হচ্ছে হিন্দু পরিবারে বিয়ের সম্বন্ধ পত্র, যাকে আমরা পার্টিপত্র বলি আগে, যে কন্ট্রাক্ট হচ্ছে যে আচ্ছা এই বাড়ির ছেলের সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে হবে, এইরকম দিয়ে আসা হবে, সেই পার্টিপত্র হচ্ছে জমিদারের কাছারিতে, মানে জমিদার প্রিজাইড করছেন আমাদের ফাংশন, মানে কন্ট্রাক্টটা হচ্ছে। এখন আমার যেসব বন্ধু মুঘল ইতিহাস নিয়ে কাজ করে কলিগ, ওদের কথা বলতে ওরা খুব ইন্টারেস্টিং কথা বললেন, আমার এক সহকর্মী বললেন যে দেখো এটা একটা রয়্যাল ফাংশন, এই যে সম্বন্ধপত্র উপরে ছাপ দেয়া এটা রয়্যাল ফাংশন, এই রয়্যাল ফাংশন মুঘল আমলে জমিদারের ছিল না, অর্থাৎ এটা ডেভলিউশন অফ রয়্যাল অথরিটি বা সিম্বলস অফ রয়্যাল অথরিটি হচ্ছে, অর্থাৎ এবার নিচের যারা জমিদার তারা হয়তো হিন্দু, তাদের কোর্টগুলি শক্তিশালী হচ্ছে, যেখানে মানে তার নানান রকম ফল আছে। একটা ফল হচ্ছে ধরুন 18th century বাঙালির হিন্দু বাঙালির যে আগমনী গান, রামপ্রসাদী গান, শাক্ত পদাবলী লেখা হচ্ছে, যেসব গানের সূত্র ধরে ধরেন রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায় ন্যাশনালিস্ট সমাসন্দ্র লিখেছেন, একবার গাল ভরা মা ডাকে, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, দ্বিজেন্দ্রলালের গান বা রবীন্দ্রনাথের গান আমরা মিলেছি আজ মায়ের ডাকে, যেগুলোতে রামপ্রসাদী সুর ব্যবহার করা। কিন্তু রামপ্রসাদ তো অষ্টাদশ শতাব্দীর মানুষ, কৃষ্ণনগর কোর্ট, এই কৃষ্ণনগর কোর্ট টোট কিন্তু ফুলে ফেঁপে উঠছে নবাবী আমলে। তো আমার বক্তব্য উঠেছে যে ফলে হয়তো আরো পিছিয়ে বলা যেতে পারে যে হিন্দুদের পরিবার থেকে এই রেভিনিউ ব্যুরোক্রেসি থেকে ম্যান করার, যে ইতিহাস সেটা একটা পুরনো ইতিহাস হয়তো, এবং তার ফলে যখন ইংরেজ এলো এবং যখন ধরেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্সিয়ান থেকে বদলে ইংরেজি হলো late 20s late 30s, তখন এই শ্রেণীটা সুইচ করতে শুরু করলো, মানে আরো আগে থেকেই। ধরেন হিন্দু কলেজ স্থাপিত হচ্ছে 1817 সালে, এখন তার পেছনে তো ইনিশিয়েটিভ নিচ্ছে এই কলকাতার ভূস্বামীরা, হিন্দু ভূস্বামীরা। মুসলমানদের মধ্যে আমার যেটা ধারণা সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা নতুন ধরনের প্রসপারিটি আসতে শুরু করলো পাটের চাষ শুরু হওয়ার পর। একজন ভদ্রকে চিনতাম, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াতেন, উনি একটা খুব সুন্দর থিসিস করেছিলেন সাসেক্স ইউনিভার্সিটি থেকে, দেখাচ্ছিলেন যে মুসলমান পরিবারগুলিতে ছাতার ব্যবহার, কলমের ব্যবহার, মানে যেগুলিকে আমরা মিডল ক্লাস জীবনের আর্টিফ্যাক্ট বলে ভাবতে পারি, সেগুলো 1870-এর দশক থেকে বেশি করে বাড়তে শুরু করছে। এবং তার সাথে দেখা যাচ্ছে যে পাটের পাটের পাট আসার একটা পাটের কালটিভেশনের একটা সম্পর্ক আছে, এবং এটা আমার মনে হয় যে, এবং সেই সময় ধরেন কংগ্রেস তৈরি হচ্ছে 1885-এ, এবং সর্বভারত জুড়েই মুসলমানদের মধ্যে একটা বোধ তৈরি হচ্ছে যে আমরা হিন্দুদের থেকে পিছিয়ে পড়ছি, হিন্দুদের পলিটিক্সে যোগ দিলে আমাদের অসুবিধা হবে, আমাদের এখন ব্রিটিশদের সঙ্গে সমঝোতা করে নিজেদের এগিয়ে নিতে হবে, মিউটিনি হয়ে গেছে 1857-তে। মানে একদিকে ধরুন উত্তর ভারতের এই মন্ত্রের উদ্গাতা স্যার সৈয়দ আহমেদ খান, এইটা একটা জেনারেলি আমাদের তফাত হয়। যেমন বদরুদ্দিন ত্যাবজি কংগ্রেসের সঙ্গে গেলেন, হ্যাঁ তিনি ছিলেন সুলেমানি বোরা, কিন্তু সৈয়দ আহমেদ খান যিনি একেবারে মুঘল নোবিলিটির বংশধর, তিনি বলছেন যে দেখো আমাদের ইংরেজদের সাথে মিলেমিশে মডার্নাইজ করতে হবে, নতুন চিন্তা আনতে হবে। এখন এইগুলি এই ধরনের একটা মানে বলতে পারেন একটা নতুন বাংলাদেশেও একটা নতুন মুসলিম জাতীয়তাবাদের ভাব তৈরি হতে শুরু করলো, এবং তার ফলে এটা আমার ধারণা যে অনেক যেসব ডিসক্রিমিনেশন ছিল যেগুলো যার ভিত্তি খানিকটা কাস্ট, হিন্দুদের কাস্ট সিস্টেম, এবং যেহেতু সিলেট এবং কয়েকটা অঞ্চল ছাড়া অনেক জায়গায় যেহেতু ধর্মান্তকরণ হয়েছিল নিচু জাত, মানে অর্থাৎ হিন্দু সমাজের মধ্যে জানেন তো হিন্দু সমাজের মধ্যে একটা বলতে পারেন একটা অন্ধতা ছিল, সেটা হচ্ছে বর্ণ হিন্দু উচ্চ জাতের হিন্দু নিচু জাতের হিন্দুকে দেখেও দেখত না। এটা খুব সুন্দর উদাহরণ ছিল 1960 সালে আন্দ্রে বেতে বলে খুব নামকরা অ্যান্থ্রোপোলজিস্ট, এবং তাঞ্জোরে একটা এথনোগ্রাফি করেন একটা গ্রামে গিয়ে মাদ্রাজ স্টেটে, তখন দেখেন যে গ্রামে কজন লোক বাস করে, জিজ্ঞেস করলে ব্রাহ্মণরা একটা উত্তর দেয়, ছোট জাতের লোক আরেকটা উত্তর দেয়, ছোট জাতের লোক বেশি লোকের সংখ্যা বলে, ব্রাহ্মণরা কম লোকের সংখ্যা বলে, কারণ ব্রাহ্মণরা ছোট জাতিকে ধরে না। এখন সেরকম ভাবে আমার মনে হয় বাঙালি হিন্দুরা বহুদিন পর্যন্ত মুসলমানের বাঙালি মুসলমানের খোঁজ খবর করত না, এবং তুচ্ছতা ছিল যে করত, এই তুচ্ছতার সময় আমার নিজের ধারণা যতটা না ধর্মের বিরোধিতা ছিল তার চেয়ে বেশি যে এ তো আমার প্রজা গরিব মুসলমান, মানে আমি গরিব হিন্দুর খবর রাখি না, গরিব মুসলমানের খবর রাখি না, কিন্তু ধরুন আপনি যদি আবুল মনসুর আমাদের আমার দেখা রাজনীতির 50 বছর বই পড়েন, তাহলে তার গোড়াতেই তার যেটা গল্প উনি বলছেন সে গল্পটা আমার খুব মানে সিমটোম্যাটিক মনে হয় অফ মানে early 20th century কি হতে শুরু করলো, late 19th early 20th century, সেটা হচ্ছে এই যে দৈনন্দিনের অবজ্ঞা বা দৈনন্দিনের তুচ্ছ করা, এটা নিয়ে বাঙালি মুসলমানের মনের এর প্রতিবাদী মনোভাব জমতে শুরু করলো। যেমন আবুল মনসুরের গল্পটা আপনার মনে আছে যে উনি ওদের হিন্দু জমিদার চাষ মাছ ধরছেন পুকুরে, আর খানিক দূরে তার নানার সঙ্গে আবুল মনসুর আমাদের তখন ছোট মাছ ধরছেন, আবুল মনসুর আমাদের চারায় বেশি মাছ উঠছে আর জমিদারের মাছ উঠছে না, তখন জমিদার বলতেছে যে তুই কি চারা লাগাইছস, আর এই তুই করে বলাতে আবুল মনসুর আহমেদ তখন অল্প বয়সী কিন্তু তার মনে তখন টনটনে এই ভাবটা যে হিন্দুরা আমাদের ছোট করে দেখে, বলতে উনি জমিদারকে বলেছেন তুই যা চারা লাগিয়েছিস আমিও সেই চারাই লাগিয়েছি, তখন বলতেই জমিদার একেবারে খেপচুরিয়া সয়ে গিয়ে তাকে ওকে হিড়ির করে নানার কাছে গিয়ে বলে দেখো তোমার এরকম নাতি আমাকে মায়ের কথা বলে, তখন নানি বলছে তুই তার সাথে মায়ের কথা বলিস, এক্ষুনি প্রণাম কর, বলে কেন প্রণাম করবো, বলে তোর চেয়ে তো বয়সে বড়, তো বললো তুমিও তো তার চেয়ে বয়সে বড়, সে তো তোমার প্রণাম করে না। হ্যাঁ এখন এই গল্পটা কিন্তু আমার মনে হয় খুব একটা প্রতিভূ গল্প, মানে জসীমউদ্দিনের জীবনে এরকম গল্প আছে যে যখন জসীমউদ্দিন মুসলিম লীগের দিকে ঝুঁকেছেন, এটা আরো পরের গল্প, ফরিদপুরের গল্প, তখন যে মৃণাল সেন সিনেমা ডিরেক্টর, ওদের বাড়িতে জসীমউদ্দিন যেতেন তো সাধু বলে ডাকতো, বাড়ির ছেলের মতোই আসতেন যেতেন। কিন্তু তখন জসীমউদ্দিনের খারাপ লাগতে শুরু করেছে, অনেকদিনের প্র্যাকটিস যে ওকে আলাদা খেতে দেওয়া হতো, বাড়ির লোক সে খেতে দিত না। তখন জসীমউদ্দিন যখন মুসলিম লীগ নিয়ে মৃণাল সেন বাবার সাথে তকাতকি করছে, তখন কথায় কথায় মৃণাল সেনের মা বললেন যে সাধু আমি তো তোমার নিজের ছেলের মতো দেখি। তখনই বললেন যে নিজের ছেলের মতো দেখেন কিন্তু আমার আলাদা খেতে দেন কেন। তখন মৃণাল সেনের মা খুব সুন্দর করেছেন, হ্যাঁ আলাদা খেতে দিই, কিন্তু জানো তো তোমার থালা তো চাকরের ধুতে চায় না, আমিই ধুই। এখন এর মধ্যে আপনি সম্পর্কগুলির জটিলতা বুঝতে পারবেন, একদিকে প্রাত্যহিকতার মধ্যে তখন কতগুলি লেনদেন আছে, ভালোবাসার লেনদেন আছে, কিন্তু তারই মধ্যে জসীমউদ্দিনের মতো মানুষেরও, জসীমউদ্দিনের যে শান্তিনিকেতনের স্মৃতি কথা আছে, উনি বলছেন যে কয়েকটি পরিবার ছাড়া বাকিদের ছাত্র থাকে কিন্তু মুসলমান বিরোধী মনোভাব পেতাম। ফলে আমার মনে হয় যে এইসব নানান কারণে হিন্দুরা বহুদিন পর্যন্ত মুসলমান সমাজের খবর নিত না, এবং তার একটা সবচেয়ে আমার কাছে বড় প্রমাণ হচ্ছে যে কোন হিন্দু সাহিত্যিক 1940 দশকের আগে মুসলমানদের সম্বন্ধে ভালো করে উপন্যাসের স্কেলে কিছু লিখতে পারেনি। ছোট গল্প আছে দু একটা, কিন্তু যেমন শরৎচন্দ্রকে গিয়ে মুসলমান সাহিত্যিকটা বলেছিলেন যে আপনি কেন আমাদের নিয়ে লেখেন না, শরৎচন্দ্র ঠাট্টা করে বলেছিলেন একটা কথা, শুধু ঠাট্টা কারণ একটা ইন্টারেস্টিং কথাও ছিল, সেটা মুসলমান সমাজেরই ভাবা উচিত, ভাবার মতো কথা। শরৎচন্দ্র বলছেন দেখো এই মেয়েরা যদি আবরুর মধ্যে থাকে তাহলে কি উপন্যাস হয়? বলেছিলেন তোমাদের চিনবো কি করে, তোমাদের মেয়েদের তো চিনতে পারি না, মেয়েদের না চিনলে আমি লিখবো কি করে। হ্যাঁ, কিন্তু প্রথমে বলেছেন, প্রমিস করেছেন লিখবেন, পরে বলেন আমি তোমাদের চিনি না। কিন্তু যাই হোক, যেভাবেই হোক এটা অ্যাডমিশন ছিল যে চেনেন না। এখন তো আমার মনে হয় যে এই যে হিন্দুদের একটা বহুদিনের অভ্যেস, প্রথমত যারা সমাজের নিচু তাদের দেখেও না দেখা, উচ্চ বর্ণের যে অভ্যেস, এবং তার সঙ্গে নতুন মুসলমানের যে মানে 1870 পরে যে নতুন জাতীয়তাবাদ, তার আত্মসম্মান বোধ, এইগুলো মিলেমিশে টেনশন তৈরি হতো। কিন্তু এরই মধ্যে এটাও ঠিক আমার মনে হয় যে 1920 দশকে গিয়ে কিন্তু কতগুলো অন্যান্য উল্টো সম্ভাবনা ছিল যেগুলো পরে সর্বভারতীয় রাজনীতির চাপে হটে গেল। একটা যেমন চিত্তরঞ্জন দাস তো একটা বটেই, তার 1925 সালের প্যাক নিয়ে অনেকে হয়। আর যেমন সাহিত্যের ক্ষেত্রে নজরুল, মানে নজরুল যেভাবে আমরা যেটা বলি কোরআন পুরাণ মিশিয়ে লেখা, আমার মনে হয় একটা একটা অদ্ভুত সম্ভাবনা ছিল যে নতুন কিছু হবার। কিন্তু হলো কি, 30-এর দশক থেকে আমার ধারণা সর্বভারতীয় রাজনীতির যে চাপ, এবং সেখানে তার তো একটা চাপ এসে পড়ত বাংলা রাজনীতির উপরেও, এবং তিনটে লোকের মধ্যে সম্ভাবনাটা ছিল, একজন নজরুল, চিত্তরঞ্জন দাস তিনি মারা গেলেন অকালে, আর ফজলুল হক সাহেব। ফজলুল হক সাহেবের যে একটা একটা বাঙালির রাজনীতি করার চেষ্টা, সেটা মার খেয়ে গেল বলে তো উনি আলটিমেটলি রাহুল রেজলিউশন লাওয়ার প্রস্তাবে মদত দিলেন, এবং ফলে সর্বভারতীয় রাজনীতির চাপটা তখন 1930-এর দিক থেকে, যেটা 1928 পর্যন্ত জিন্নারও একটা ধারণা ছিল যে হয়তো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট বেরোবে যাতে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে। অল পার্টিজ কনফারেন্স যেটা 1928-এ হলো, সেটাতে যখন সবার মনের মতো কনস্টিটিউশন তৈরি করতে পারা গেল না, তারপরে রাউন্ড টেবিল কনফারেন্স হলো, রাউন্ড টেবিল কনফারেন্স থেকে তো কংগ্রেসের একরকম মনোভাব, আর মুসলিম লীগ কি আম্বেদকর কি ভারতীয় প্রিন্সেস, এদের সবার অন্যরকম মনোভাব ছিল। এবং আমাদের এই যে ভাগাভাগিটা হলো, এর চাপে ফলে সেই সমস্ত ওই সমস্ত বন্যায়, বিশেষ করে ফর্টিজের মানে এই কমিউনাল রায়টগুলি সংগঠিত হওয়া, রাজনীতির চেহারাটা বদলে গেল। এবং ধরেন আমি এখন ভাবি যে নজরুল যখন বিদ্রোহী কবিতা লিখেছিলেন, জানি তখন এখনো এত বড় কবিতা, কত 1921 কি 22 সালে, এবং তার মধ্যে যে নতুন আমির কথা বলছেন, সেই আমি তো মানে একই সঙ্গে ইসলামিক আমি এবং হিন্দু আমি, মানে দুটো মিথোলজি ব্যবহার করে লেখা। ফলে আমার আমার নিজের মনে হয় যে একটা বছর 10-15 মধ্যে সম্ভাবনা হয়েছিল, কিন্তু কিন্তু তারপরে 30-এর দশকে আর হিন্দু বাঙালি ভদ্রলোক ভয় পেয়ে গেল যখন, মানে এই ঠিক সিয়াদাস যে কথা বলতেন, উনি তো মারা গেলেন, এরা তখন ভয় পেয়ে গেল যে আমরা যদি এখন মুসলমানদের প্রাধান্য দিই তাহলে ওরা আমাদের দাবিয়ে ফেলবে। হিন্দু বান্ধব ভয় পেল যে এরা যাদের আমরা ছোট মনে করেছি, যাদের ভেবেছি পড়াশোনা নেই, এবং অনেক ক্ষেত্রে হয়তো সত্যি শিক্ষা দীক্ষা মানে ঐতিহাসিকভাবে কম ছিল যে, এবং এটাও ঠিক আমার মনে হয় যে ধরেন সময়টা হিন্দুর পক্ষে প্রেজেন্ট হতো না, কিন্তু যেটা চিত্তরঞ্জন দাস বলতেন যে সময় প্রেজেন্ট তাহলে ধৈর্য ধরো, মানে আজকের আনপ্লেজেন্টনেস এর প্রাইস দিয়ে যদি অনেক লম্বা একটা প্রেজেন্ট ফিউচার করা যায় সেটা অনেক ভালো হতো আর কি। যেটা হিন্দু ভদ্রলোক বুঝতে পারেনি সেটা হচ্ছে যে এই পার্টিশনের ফলে ওদের যেটা মূল শহর কলকাতা সেটা ধসে যাবে, তার ইনফ্রাস্ট্রাকচার ছিল না এই এত রেফিউজি হ্যান্ডেল করার জন্য। এবং পার্টিশন পশ্চিমবঙ্গের পরবর্তী পশ্চিমবঙ্গের পরবর্তী রাজনীতিকে ডিটারমিন করে দিয়েছিল, কারণ এই রেফিউজিদের নিয়ে তো বামপন্থী রাজনীতি শুরু হলো। এবং আজকে যা কিছু পশ্চিমবঙ্গের রাজনীতির যে চেহারা, তার অরাজকতাই বলেন মানে তার বন্ধ প্রবণতা, কাজ না করার প্রবণতা, মানে এগুলি কিন্তু অনেকখানি তখন আস্তে আস্তে তৈরি হয়েছিল এই পার্টিশনের পর। অনেক আইন ভাঙার রাজনীতি বামপন্থীরা তৈরি করে রেফিউজিদের সাপোর্ট করার জন্য, যেমন জমি দখল, যে জমিগুলি জোর করে নিয়ে নেবে সাপোর্ট করতে হবে, তখন তারা গান্ধীর নাম করে কখনো বলতে এটা বড় আইন বড় নয় মরালিটি বড় ইত্যাদি। ফলে হিন্দু ভদ্রলোক ভয় পেয়ে গিয়ে পার্টিশন রাজি হলেন, কিন্তু পার্টিশনের কনসিকুয়েন্স কি হবে হিন্দু ভদ্রলোক জীবনের জন্য কোন ধারণা ছিল না।
আপনি মনে করেন যে পশ্চিমবাংলায় মুসলমান হওয়াটা বাংলাদেশে হিন্দু হওয়ার থেকে সুখকর?
আমি তো বাংলাদেশে হিন্দু হইনি, তাহলে দেখেন আমার সত্যি ধারণা যে আমাদের সাবকন্টিনেন্টে জেনারেলি মাইনরিটি হওয়াটা সুখকর নয়, এটা আমার জেনারেল ধারণা। আমার ধারণা পাকিস্তানে হয়েছিল, তার বড় কারণ হচ্ছে যে 20-30 দশকে কোন দল ট্রাস্ট করত না যে আমরা মাইনরিটি হলে মেজরিটি আমাদের দেখভাল করবে। ধরেন মাইনরিটি রাইটস এর কথা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে এসে গেছে, কিন্তু ভারতবর্ষে কেউ বিশ্বাস করতো না যে এই রাইটস অ্যাকচুয়ালি পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে ডকুমেন্টেশনের দিক থেকে বাংলাদেশে হিন্দুর লাঞ্ছনা স্বাধীনতার পর তার ডকুমেন্টেশন বেশি পড়েছি, কারণ জাস্ট ছাপায় বেশি পাওয়া যায় বলে। অনেকগুলি স্মৃতিকথা বেরিয়েছে যারা থেকে গেছেন, বিধবা মহিলা বাড়ি কি করে হারালেন ইত্যাদি। এখন কিন্তু আমি মানে এই কথা কি করে বলি যে মানে মানে তো এই নয় যে একদল লোক আরেকদল লোক যেতে বেশি নিষ্ঠুর, মানে নিষ্ঠুরতার কোয়ান্টাম কোথাও কম বলে আমার মনে হয় না। কিন্তু আমি এটা আপনি ঘটনা বুঝবেন, মানে আমার সবসময় মনে হয় ভারতীয় মুসলমানদের একটা চাপা ইতিহাস আছে যেটা হিন্দুরা সবাই জানে না। আমার বাড়িতে কিছুদিন আগে এই আমার বন্ধু আমি কামালের কথা বলছিলাম এসেছিলেন, তো তখন আমাদের বাড়িতে যে মহিলা কাজ করতেন তিনি মুসলমান, কি কথা কথা কি করে বুঝতে পেরেছি বাংলাদেশ থেকে এক ভদ্রলোক এসছেন মুসলমান, কিন্তু আমার বাড়ির কাজের লোক কিছুতেই বাংলাদেশ বলবে না। সে বারবার, সে কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান বস্তিতে থাকে, সে বারবার কামালকে বলছে দাদা তুমি পাকিস্তান থেকে এসছো। এবং যেটা কোনোদিন আমি যে ব্যবধান ঘুষতে দেখিনি, সে কামালকে তার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালো, এবং এই ব্যবধান সে কোনোদিন কিন্তু আমি এই যে মানে বাড়িতে যে কাজ করে আমাদের সমাজের সঙ্গে যে ব্যবধান, সে জাস্ট সেই আনন্দে যে পাকিস্তান থেকে দাদা এসেছে তাকে সে যেভাবে ডেকে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়ালো, মানে আমি সেটা কি বলছি এদের একটা মানে একটা গুরু ইতিহাস আছে, অর্থাৎ ধরুন ওরও একটা বোধ আছে কোথাও, যদিও ও কলকাতায় থাকে পশ্চিমবঙ্গের মুসলমান মানে ডায়মন্ড হারবারের মুসলমান, ওরও একটা কোথাও বোধ আছে যে আমার আমার একটা দেশ আছে, মুসলিম আইডেন্টিফাইড হোক যাই বলেন, যে সেই দেশের একটা লোকের, সে আমার আত্মার আত্মীয়। এবং মানে আমার কাছে খুব মুভিং লেগেছিল, কারণ ধরেন আপনি তো জানেন আমাদের বাঙালি সমাজে মানে বিশেষ করে হিন্দু বাঙালি সমাজে এটা সবচেয়ে বড় ব্যবধান, এই মানে গৃহস্থের সঙ্গে বৃত্তের ব্যবধানটা সবচেয়ে মানে জটিল ব্যবধান, একদিকে তার চারপাশে আছেন অন্যদিকে তাকেই পুরোটা মানুষ বলে ভাবেন না, এবং একসাথে খাওয়ার তো প্রশ্নই ওঠে না, আপনি টেবিলে খান সে মেঝে বসে খায়, কেমন সেখানে এই যে এবং কামাল আমাকে বলে দিবে আমি না গিয়ে কি করে পারি, মানে সে যে বোধ থেকে আমাকে ডেকেছে আমি যাবো না কেন, বটেই তো। কিন্তু আমার আমি যে কি মুভড হয়েছিলাম, মুভড হয়েছিল আমার দুঃখ হয়েছিল যে আমারই তো দেশের লোক, কিন্তু সে কোনোদিন মানে দাদা তুমি ইন্ডিয়া থেকে এসে বলে তো খাওয়াতো না, এখন এটা একটা তার
উল্টো বাংলাদেশ আমরা দেখি যে বাঙালি বাংলাদেশি হিন্দুরা অনেক সময় পশ্চিমবাংলার হিন্দুর সাথে
যেভাবে আত্মীয়তা আত্মার আত্মীয় এখানেই বলছি যে আমাদের সমাজে কেউ মাইনরিটি হয়ে সুখী হয় না, সেটাই বলা আমার বক্তব্য ছিল যে আমাদের এমন ইতিহাস যারাই যারাই মেজরিটি হোক আমরা কোনোদিন মাইনরিটিদের এই এবং সেটা হিন্দু স্বয়ং বলেন না নাগা বলেন মিজো বলেন আমরা কোনোদিন মাইনরিটিদের এই আশ্বাস দিতে পারিনি যে আমরা একই সমাজের লোক এবং আমাদের মধ্যে এই মাইনরিটি ভেদটা কিছু মিন করে না, মানে পৃথিবীতে অন্য দেশে কিছু যায় না কিন্তু মানে যে কারণে আমার মনে হয় ভারতবর্ষের ভাগ হলো কারণ কংগ্রেস চাইছিল যে মুসলমানদের আমরা মাইনরিটি রাইট দেব এবং ওরা তার মধ্যে ইকুয়ালিটি বোধ করবে এবং জিন্না কাজ করতেন না যে মাইনরিটি করে ওরা আমাদের দেখভাল করবে, ফলে জিন্না চাইতেন একটা ফেডারেল ব্যবস্থা করো যাতে আমার ভিটো থাকবে মাইনরিটি ফলে যার জন্য জিন্না বলতেন আমরা ভিন্ন ভিন্ন জাতি ফলে জাতির সংখ্যা দেখো না জাতি বলে রেকগনাইজ করো এবং তার ফলে আমাকে ভিটো পাওয়ার দাও, আর কংগ্রেস মাইনরিটি চাইত স্বাধীনতা ঠিক পরে পাকিস্তান কনস্টিটিউয়েন্সিতে জিন্নার যে প্রথম বক্তৃতা যাতে জিন্না বলেন যে এখন তো পাকিস্তান হয়ে গেছে এখন কিন্তু হিন্দুরা সিটিজেন এবং এদের এটা মাইনরিটি এদের সমস্ত রাইট আছে এবং এখন আর রাষ্ট্রীয় এটা ধর্মীয় রাষ্ট্র
নয়
সাথে একবার পুরো আলাদা পুরো আলাদা
কেমন হ্যাঁ
পুরো আলাদা সে বক্তৃতা দিল তো কিন্তু কিন্তু সেই বক্তৃতা তো কোনো কাজ হয়নি না মুসলমানের জন্য না হিন্দুর জন্য সেটাই বলছে বলে আমার নিজের মনে হয় যে আমার মানে এটা একটা মানে অশিক্ষিত লোকের উদাহরণ নিলাম আমার খুব ঘনিষ্ঠ আরেকজন বন্ধু হিন্দু মানে ভারতবর্ষীয় মুসলমান ঐতিহাসিক শাহিদ আমিন উত্তরপ্রদেশের লোক বিজেপি আসা পর্যন্ত শাহিদ নিজের মুসলমান হওয়ার কথা বেশি বলতো না কারণ তখন ভাবছিল নেহরুর ভারতবর্ষ সেকুলার ভারতবর্ষ মুসলমানটা ছিল বাড়ির ভেতরের ব্যাপার হ্যাঁ খাওয়া দাওয়ায় আত্মীয়তার সম্পর্কগুলির নামগুলিতে সহবতের শিক্ষায় মুসলমান বিজেপি এসে যেহেতু এত উগ্র হিন্দুত্ববাদী প্রচার করতে শুরু করলো তখন রিয়াকশনে শাহিদও লিখতে শুরু করলো যে আমি মুসলমান এবং তখন এমন অনেক ওর ইতিহাসের কথা বেরোতে শুরু করলো যে মনোভাবের কথা আমরা জানতেও পারতাম না মানে একই ধরেন একই সঙ্গে পিএইচডি করছি হাসিচাট্টা করছি সবই করছি মানে আমার একটা মানে আমার একটা বিজেপির একটা আনইনটেন্ডেড ভালো কনসিকোয়েন্স মনে হতো যে যে অ্যাকচুয়ালি কারণ আমার মনে হয় একটা সেই সমাজই তো ভালো সমাজ হবে যেখানে আমি আমার কথা বলতে পারি ফলে আমার নিজের ধারণা ইন্ডিয়া যেটা সেকুলারিজম যেটা একদিক থেকে হয়তো পিস তৈরি করে আমার হ্যাঁ পিস তৈরি করে সেই সেকুলারিজমের একটা সাইলেন্সিং রোল ছিল মানে আমার তো খুব অবাক লাগতো যে ভারতবর্ষের রাষ্ট্রীয় যে সমস্ত চিহ্নগুলি অশোক স্তম্ভই বলেন সেগুলি তো বেসিক্যালি বুদ্ধিস্ট আর হিন্দু আমাদের এত আমাদের দেশে এতগুলো মুসলমান আছে আমরা একটা মানে স্টেটের লোগোর মধ্যে কোন রকম ইসলামিক সিম্বল নিতে পারিনি মানে এইগুলি তো ইমপ্লিসিট হিন্দুইজম অফ আওয়ার সেকুলারিজম এবং এই ইমপ্লিসিট হিন্দুইজমটা ইজ অপ্রেসিভ কারণ যে ছেলেটা মুসলমান হয়ে বড় হচ্ছে একটা শাহিদ একটা ছেলেটা ছোট গল্প বলে শেষ করি এটা যে শাহিদ আমি বলছিল যে ও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে যেখানে অনেক হিন্দু একাডেমিক এবং পাবলিশার ইত্যাদি থাকে দিল্লিতে ওর ছোট ছেলে আদিল আদিল এখন বড় হয়ে গেছে এখন সে ভালো ক্রিকেট টিকেট খেলে সায়েন্স পড়ে কিন্তু আদিল যখন খুব ছোট তখন বিজেপি এসে গেছে তো এই ফ্ল্যাট বাড়ির লোকেরা পয়সা দিয়ে দুর্গাপূজা করছে তো আদিল লোক একদিন দুজন ঠাকুর দেখতে সবার সাথে তো এসে শাহিদ বলে দুপুরবেলা আমি ঘুমোচ্ছি দেখি আদিল ঘুরঘুর করছে আদিল পাঁচ ছ বছর বয়স খুব কনসার্ন তারপরে এসে শাহিদের কাছে শেষে উর্দুতে জিজ্ঞেস করছে আব্বা আল্লাহর কাছে কি এত অস্ত্র শস্ত্র আছে দুর্গার কাছে দেখে আসলাম মনে হচ্ছে যে যদি আল্লাহর সঙ্গে দুর্গার মারপিট হয় দুর্গার তো এতগুলি অস্ত্র শস্ত্র আল্লাহর কি অবস্থা কে জানে সেইটাই আমার এই রাজনীতি দিয়েই তৈরি হয় যারা মাইনরিটি যারা মাইনরিটি ফিল না করে তাহলেই মাইনরিটি রাইটস হয় তাহলে মাইনরিটি রাইটস হয় না
চক্রবর্তী আপনার ধন্যবাদ
অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামিন অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি, বাহিরে পৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ও গো অন্তর জামি। দেখে তুমি হাসো স্বামী, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি। আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে, গন্ধে কুসুমে সৌরভ সম, প্রাণে প্রাণে যাছ জড়ায়ে, তুমি বহু রূপী তুমি রূপহীন, তব লীলাহেরি অন্তবিহীন, তুমি বহু রূপী তুমি রূপহীন, তব লীলাহেরি অন্তবিহীন, তব লুক চুরি খেলা সহচরি আমি যদি বস জামি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর জামি।
শ্রোতাবন্ধু, অধ্যাপক দীপেশ চক্রবর্তীর বক্তব্য শুনলেন, তারপর নজরুলগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangla@gmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা হল www.banglaradio.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।